Assalamu alaikum rahmatullah. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa'udhu billahi min ash-shaytani rajeem bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alameen alhamdulillahi rabbil صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
آج کی دنیا کا خیال ہے کہ مذہب
آج کے پرتھوی مونے کرے جے دھرمے
اگر ہم نے ترقی کرنی ہے
گروتو
اس کے لیے
ہلو گون
مذہب سے ہٹ کر سوچنے کی ضرورت ہے
انتی کرتے ہلے
اور صرف یہی نہیں
دھرموں کے بعد بھی ہمارے
ترقی یافتہ ممالک میں اکثریت کا یہ خیال ہے
کیول ایٹی نئے برن
دنیا میں
অন্যত বিশ্বের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মনে করে পৃথিবীতে যেসব নৈরাজ্য বিরাজ করছে তার অন্যতম কারণ হল ধর্ম। কিন্তু একই সাথে তারা এটিও স্বীকার করে স্কুলে পড়ায়ও
বুনিয়াদী اخلاق
স্কুলে পড়ানো হয় যে
ইনসান কো
মানুষ মৌলিক নৈতিক শিক্ষা পেয়েছে ধর্মের কাছে
বানানে মে
মানুষকে সভ্য
এবং
চরিত্রবান
গোয়া
করে তোলার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে ধর্ম কোন দার্শনিক
নয়। লোক জেসে খেয়ালাত রাখতে হ্যায় এক মখসুস
বলা যায়
ফসে হুয়ে হ্যায়
যে এরা যেমন নিজেরা
এক তরফ তো
যে যে সমস্ত ধারণা রাখে মনে হয় যেমন তারা এক
দূসরি তরফ
আত্মদ্বন্দ্বে লিপ্ত
যে ভি তসলিম হ্যায় এদিকে তারা বানানে মে
ধর্মের বিরোধী
জিনোনে কাহা
অপরদিকে
কে হামে
আবার এডিও বলে যে মানুষকে নৈতিক চরিত্রে সজ্জিত
আল্লাহ তাআলা নে ভেজা
তাদের ভূমিকা রয়েছে যারা বলেন বা বলেছেন যে আল্লাহ তাআলাই আমাদেরকে এই শিক্ষা এবং এই নৈতিক সৌন্দর্য সহ পাঠিয়েছেন অর্থাৎ নবীরা নবীগণ।
হকিকত ইহি হে কি দুনিয়া কো اخلاقی
তাই সত্য কথা হলো
مذہب کا بہت بڑا ہاتھ
ہے یا پتھوی کے نویتک مولبود শিখানোর ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ সজ্জিত করার ক্ষেত্রে ধর্মের অনেক বড় ভূমিকা রয়েছে বা নবীদের
তালিম বুলাই
যাতে ভূমিকা ছিল যদিও
اخلاق اور قواعد
কিছু কাল পর সেসব নবীদের শিক্ষা
یا ان کے سرداروں نے
মানুষ ছেড়ে দিয়েছে ভুলে বসেছে কিছু নৈতিক কথাবার্তা তারা বা তাদের নেতারা অবলম্বন এবং বরণত করেছে আবার কিছুকে বাদ দিয়েছে কিছুকে ছেড়ে দিয়েছে বা কতককে ছেড়ে দিয়েছে। যাই হোক খোদা তাআলা পৃথিবীর সকল জাতি গোষ্ঠীতে নবী পাঠিয়েছেন
উনকি রুহানি ওর اخلاقی তরকি কে লিয়ে তরকি কে সাথ সাথ
যারা তাদের
তমদ্দুনি তরকিবে ভি
আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতির পাশাপাশি
আর ইনহি বুনিয়াদ পর ফির আকল রাখনে
ওয়ালোনে সংস্কৃতি এবং সভ্যতার সভ্যতাগত উন্নতির ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। আর একই ভিত্তিতে ভিত্তির উপরেই বিবেকবানরা, বুদ্ধিমানরা, সর্দাররা, নেতারা কিছু নীতি এবং কিছু
নৈতিক
শিক্ষাকে অবলম্বন করতে করেছে, কিন্তু আধ্যাত্মিকতাকে জলাঞ্জলি দিয়েছে। আর এর ফলে ধর্মীয় এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির পরিবর্তে অবনতি হতে থাকে। আর এই অবনতি পৃথিবীর সকল জাতি ধর্মীয় শিক্ষা শিক্ষা এবং শিক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দ এবং আলেমদের ব্যক্তিগত স্বার্থের কারণে, ব্যক্তিগত পছন্দকে তারা অগ্রগণ্য করেছে, ধর্মকে ছেড়ে দিয়েছে। এর ফলে ধর্মীয় শিক্ষা অবনতির শিকার হয়, অধপাতে যায়, অধপতনের শিকার হয়। নতুবা খোদার শিক্ষা প্রত্যেক জাতির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে না। আল্লাহ তাআলা যেখানে বলেন যে আমি পৃথিবীর সকল জাতির মাঝে নবী প্রেরণ করেছি, তাই বোঝা গেল যে খোদার পক্ষ থেকে আগত বা প্রেরিত নবীরা একই শিক্ষা নিয়ে এসে থাকবেন। যারা খোদার ইবাদত এবং পারস্পরিক সম্পর্কের উন্নতির শিক্ষা নিয়ে আসবে থাকবেন নিয়ে এসে থাকবেন পারস্পরিক সম্পর্ক উন্নয়নের শিক্ষা নিয়ে আসবেন। অধিকাংশ সাহাবি বা অমুসলিমরা, অধিকাংশ সাংবাদিক এবং অমুসলিমরা ইসলাম সম্পর্কে প্রশ্ন করে। আমি তাদেরকে এটি বলি যে ইসলামের শিক্ষার সারাংশ বা সার কথা তাই যা হযরত মুসা আলাইহিস সালাম সংক্ষেপে উল্লেখ করেছেন, তা হলো আল্লাহর প্রাপ্য দাও এবং আল্লাহ তাআলাকে ভালোবাসো, তার বান্দাদের অধিকার প্রদান করো, তাদের প্রতি স্নেহ পরবশ হও। পৃথিবীর সব ধর্ম এই শিক্ষাই দিয়েছে। আর এক্ষেত্রে ইসলামী শিক্ষা সবচেয়ে উন্নত এবং সবচেয়ে অগ্রগামী, সবচেয়ে প্রগতিশীল। আজ ধর্ম এই শিক্ষার সবচেয়ে মহান পতাকাবাহী। সেই ধর্ম সম্পর্কে কিভাবে বলতে পারি যে পৃথিবীর নৈরাজ্যের কারণ হলো ফাসাদ বা ধর্ম, বিশেষ করে যুগে ইসলামের বিরুদ্ধে অপবাদ আরোপ করা হয় যে মুসলমানদের, পৃথিবীর বর্তমান নৈরাজ্যের জন্য মুসলমানরাই দায়ী। আর এ কথার সত্যের সাথে দূরতম কোনো সম্পর্কও নেই। ইসলামী শিক্ষার কারণে কিন্তু এই নৈরাজ্য নয়। হ্যাঁ, এটি বলতে পারি যে কোন কোন মুসলমানের অপকর্মের কারণে কোন স্থানে এমন পরিস্থিতি দেখা দিয়ে গিয়ে থাকবে। গত শতাব্দীতে পৃথিবী দুটো বড় বিশ্বযুদ্ধ দেখেছে। এর কারণ কি ধর্ম ছিল নাকি রাজনীতিবিদদের স্বার্থ, কামনা বাসনা বা রাজনৈতিক ভৌগোলিক অবস্থা এবং লোভ লিপ্সাই এর কারণ ছিল? বর্তমান যুগেও কোন এমন মুসলমান দেশ আছে যারা খুবই অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নির্মাণ করে থাকে বা বানিয়ে থাকে? উন্নত বিশ্ব এবং পৃথিবীর পরাশক্তিগুলোই অত্যাধুনিক অস্ত্র শস্ত্র বানিয়ে থাকে, আর তৃতীয় বিশ্বের দেশগুলোকে বা মুসলমান দেশগুলোর কাছে তা বিক্রি করে বা বিক্রি করা হয়। বিভিন্ন সরকারের কাছেও এই অস্ত্রশস্ত্র বিক্রি করে, আর সরকার বিরোধী বিভিন্ন গোষ্ঠীর কাছে তা বিক্রি করে এরা। আমি যখন রাজনীতিবিদদেরকে এ সম্পর্কে প্রশ্ন করেছি, জিজ্ঞেস করেছে, তারা আমাকে এই উত্তরই দিয়েছে যে আপনি ঠিক বলছেন কিন্তু এরা নীরব, তাদের নীরবতার কোনো যৌক্তিকতা নেই। অতএব মুসলমান দেশগুলো যদি ফিতনা ফাসাদ এবং নৈরাজ্যের কেন্দ্র হয়ে থাকে, তাহলে এর পিছনে হাত রয়েছে পরাশক্তিগুলোর, কারণ অস্ত্র হয়তো তাদের কাছ থেকে ক্রয় করা হয় বা অস্ত্র পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে ক্রয় করা হয়। আর সবাই জানে এই সত্য, কিন্তু এরা বাধা দেয় না, এরা বাধা সৃষ্টি করে না। আর বাধা সৃষ্টি করাও সম্ভবও নয়, কারণ এরা এরা নিজেরাও বিক্রি করে এইগুলো। যখন বলা হয় যে অমুক সরকারের কাছে অস্ত্র বিক্রি করছ, সেই অস্ত্র একটা খুব ছোট্ট দেশের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, সেটি অন্যায় পর্যবসিত হচ্ছে অস্ত্র বিক্রি, তখন তারা বলে এটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের কাজ, আমরা আইনগত ব্যবসা করছি, আমরা তো গোপনে তো ব্যবসা করছি না। ইসলাম কহতা হ্যায় আমাদের ব্যবসা আইন সিদ্ধ, গোপন কোনো ব্যবসা নয়। ইসলাম যদি বলে যে, ইসলাম যদি বলে যে এই উত্তর ভুল, ইসলামের বিরুদ্ধে অপবাদ আরোপ করা হয়, কিন্তু ইসলামী শিক্ষার মানদণ্ড কি? ইসলাম বলে কোনো কাজ, কোনো জন্য বৈধ কাজ অবৈধ স্থানে যদি করা হয়, সেটি সেই কাজটি অবৈধ হয়ে যায়। সেই কারণেই আল্লাহ তাআলা আমলে সালে বা সৎকর্মের উপর অনেক জোর দিয়েছেন, তাগাদা দিয়েছেন। ইসলাম বলে প্রকৃত মোমিন সে যে বৈধ কাজ বৈধ মুহূর্তে এবং স্থানে বৈধ মানসিক করে, বৈধ মানসিকতা করে। কয়েকদিন পূর্বে এক সাংবাদিক আমাকে এখানে জিজ্ঞেস করে, আমরা ইসলামের শিক্ষা জানিও না, এর বিশদ ব্যাখ্যা আমাদের জানা নেই, আপনি বলেন যে ইসলামই পৃথিবীর শান্তির নিশ্চয়তা দিতে পারে, কিন্তু আজকাল তো পরিস্থিতি এর সম্পূর্ণ পরিপন্থী, কিভাবে নিশ্চয়তা দিতে পারে? আমি বললাম, তোমরা জাগতিক সকল উপায় উপকরণ অবলম্বন করেছ শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু সফল হওনি। মুসলমানরাও ইসলামী শিক্ষা মেনে চলছে না, তাই তারাও নৈরাজ্যের মাঝে নিমজ্জিত। যদি সত্যিকার শান্তি স্থাপন করতে হয়, তাহলে এই সম্পর্কে ইসলামী শিক্ষা হল খুবই উন্নত মানের ইনসাফ এবং বিচারের উপর, সুবিচারের উপর প্রতিষ্ঠিত হও। আর সুবিচারের একটি মানদণ্ড কোরআনে এভাবে বর্ণিত হয়েছে, সূরা নিসার আয়াত এটি 136 নম্বর আয়াত, ইয়া আল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালা আলা আনফুসিকুম আও আল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু ওয়ান তালু উতুরিদু ফা ইন্নাল্লাহ কানা বিমা তাআমালুনা খাবীরা। অর্থাৎ হে যারা ঈমান এনেছো, আল্লাহর জন্য তোমরা ন্যায়পরায়ণতার উপর দৃঢ় প্রতিষ্ঠিত হও, আল্লাহর জন্য সাক্ষী হিসাবে, যদিও তোমাদের নিজেদের বা পিতা মাতার বা স্বজনের বিরুদ্ধেই যায় না কেন, যার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হবে সে যদি ধনী হয় অথবা দরিদ্র, তাহলে আল্লাহ তাদের উভয় সর্বাধিক শুভাকাঙ্ক্ষ। সুতরাং তোমরা হীন কামনার অনুসরণ করো না, যাতে তোমরা ন্যায় বিচার করতে পারো। আর যদি তোমরা কথা পেঁচিয়ে সত্যকে গোপন করো বা এর সত্যকে এড়িয়ে যাও, তাহলে জেনে রাখো যে আল্লাহ তোমরা যা করো সে সম্বন্ধে সবিশেষ অবগত এবং অবহিত। এই হলো সেই মানদণ্ড, ক্রাইটেরিয়া, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে ইনসাফের শিক্ষা দিয়ে থাকে। এটি শুধু নিজের স্বার্থ দেখো না, বরং সত্য সত্যের জন্য যদি স্বজনদেরও ক্ষতি করতে হয়, সে তার ভ্রক্ষেপ করবে না। এটি একটি নীতিগত কথা, যার ফলে যাকে ব্যক্তিগত এবং পারিবারিক গণ্ডি পর্যন্ত সীমাবদ্ধ বলে মনে করা উচিত নয়, বরং মানবতার বৃহত্তর স্বার্থের জন্য এই নীতির শিক্ষা দেওয়া হয়েছে। আর এর বিস্তৃতি মানবতার বৃহত্তর স্বার্থের গণ্ডি পর্যন্ত হওয়া উচিত। বিভিন্ন দেশ এবং বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই এই নীতি বিস্তৃত হওয়া উচিত। এখানে কি হচ্ছে, সারা পৃথিবীতে এখন কি হচ্ছে, যারা ইনসাফের নামে, ন্যায় বিচারের নামে বড় বড় কথা বলে, তারা কি করে, তারা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করছে। এক বড় শক্তি, এক পরাশক্তি কোনো সরকারের সাহায্য করে, আরেকটি পরাশক্তি কোনো দেশের সরকারের বিরোধী বা অপোজিশনকে সাহায্য করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য। যেমন সৌদি আরব, সৌদি আরবকে বেশ কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দেয়া হয়েছে, তাদের কাছে বিক্রি করা হয়েছে বিভিন্ন দেশের পক্ষ থেকে। আর এর কারণ তারা জানে যে তারা একটা ছোট্ট দেশ অর্থাৎ ইয়েমানের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে সৌদি আরব, তাদেরকে ধ্বংস করার জন্য দেয়া হচ্ছে। সুতরাং এখানে মুসলমানও কামনা বাসনার চরিতার্থ করার জন্য ইনসাফকে জলাঞ্জলি দিচ্ছে, অথচ মুসলমান হওয়া দাবি করে। আর মুসলিম শক্তিগুলো নিজেদের স্বার্থ এবং নিজেদের ইচ্ছা বাসনা চরিতার্থ করার জন্য ইনসাফ এবং ন্যায় বিচারকে, জাস্টিসকে জলাঞ্জলি দিচ্ছে আর অশান্তি সৃষ্টি করছে। আর পৃথিবীর সকল অশান্তির এটি কারণ, যাদেরকে ন্যায় বিচারের বিচার করার জন্য ইনসাফের আসনে বসানো হয়েছে তারাই ইনসাফকে পদদলিত করছে। তাই ধর্মকে, বিশেষ করে ইসলামকে কেন অভিযুক্ত করা হয়? আমি যখনই সুযোগ পাই এদেরকে বলি যে যদি সুবিচার করো, যদি ন্যায় বিচার করো, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। ইসলাম ন্যায় বিচার এবং সুবিচারের উপর এত জোর দেয় যে এমন মানদণ্ড ইনসাফের কোথায়ও পাওয়া সম্ভবই নয়। এখন ইসলামী শিক্ষার সবকটি দিক আলোচনা করা সম্ভব নয়, তা সত্ত্বেও কোরআনে করিমের কিছু আয়াত এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যাতে আল্লাহ তাআলা ন্যায় বিচার এবং ইনসাফের মান প্রতিষ্ঠা, অস্বস্তি এবং অশান্তি দূর করা আর ইনসাফ কায়েম করার কথা বলেছেন। এই শিক্ষাই পৃথিবীর শান্তির নিশ্চয়তা বিধান করতে পারে। সূরা মায়েদার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে যারা ঈমান এনেছো, খোদার খাতিরে ন্যায়পরায়ণদের উপর সাক্ষী হিসাবে দৃঢ় প্রতিষ্ঠিত হও, কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে অন্যায় প্ররোচিত করতে না পারে, আর ন্যায় বিচার করো, সুবিচার করে তাকওয়ার অধিকতর নিকটবর্তী, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমরা যা করছো সে সম্বন্ধে সবিশেষ অবগত এবং অবহিত। এটি সেই পরম মার্গের মানদণ্ড এবং ক্রাইটেরিয়া, সবচেয়ে উন্নত ক্রাইটেরিয়া। শত্রু তো দূরের কথা, আমরা পৃথিবীতে যা দেখি তা হল বিভিন্ন সরকার নিজেদের চুক্তিরও প্রতি শ্রদ্ধাশীল নয়, চুক্তিও রক্ষা করে না। একদিকে বন্ধুত্বের হাত প্রসারিত করে, অপরদিকে যদি স্বার্থ চরিতার্থ না হয়তেও ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আটে, ফন্দি আটে। কেউ হয়তো বলতে পারে যে দেশীয় স্বার্থ অবশ্যই অগ্রগণ্য থাকা উচিত, অগ্রগণ্য থাকবে আর এটি আবশ্যক, হুজুর বলছেন, এতে কোনো সন্দেহ নেই যে দেশীয় স্বার্থ অবশ্যই অগ্রগণ্য হওয়া উচিত। কিন্তু এর ইনসাফের দাবি হলো যা করতে চাও তা পরিষ্কারভাবে অন্যদেরকে জানানো উচিত এবং স্পষ্ট করা উচিত যে এখন আমরা আর চুক্তি মেনে চলতে পারছি না, সম্ভব নয়। এই হলো জাস্টিস বা ইনসাফ। এটি হওয়া উচিত নয় যে আপাতত বন্ধুত্বের কথা বলবে, আবার গোপনে হামলাও করবে, ছুরি মারবে আর ক্ষতি করার ষড়যন্ত্রও করবে। আল্লাহ তাআলা বলছেন, আহেদ বা অঙ্গীকার হলো একটি আমানত, এটিকে রক্ষা করে চলা আবশ্যক। আমরা এই যুগে সৌভাগ্যবান যারা যুগের ইমামকে মেনেছে, যুগ ইমাম আমাদের সঠিক পথ দেখিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন যে অশান্তি এবং নৈরাজ্যের কারণ ধর্ম এবং ধর্মীয় শিক্ষা নয়, বরং নৈরাজ্যের কারণ হলো ধর্ম এবং খোদার সাথে দূরত্ব। ধর্মীয় স্বার্থ চরিতার্থ ধর্মীয় ন ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ব্যক্তি স্বার্থ থেকে বেরিয়ে কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আদাল এবং ইনসাফ বিচ্যুত কাজ করা উচিত নয়, এমনটি করলে ধ্বংস অনিবার্য। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সূরা মায়দা 9 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুসা আলাইহিস সালাম বলছেন যে সত্য এবং সুবিচারের উপর প্রতিষ্ঠিত হও, আর তোমাদের প্রতিটি সাক্ষ্য যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কোন জাতির শত্রুতা যেন সত্য সাক্ষ্য থেকে তোমাকে বিরত রাখতে না পারে। আরো বিশদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন এই আয়াতের আল্লাহ তাআলা আদল বা ইনসাফ বা ন্যায় বিচার সম্পর্কে সত্য বলা ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না, অর্থাৎ সত্য যদি সত্যিকার অনুসরণ না করা ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন লাই আদরি মান্নাকুম শানা আনু কওমিন আলা আল্লাহ তাদালু ইদালু হুয়া আকরাবু লিত্তাকওয়া, শত্রু জাতির শত্রুতা তোমাদেরকে যেন ইনসাফের পথে বাধা সাধে, ইনসাফের পথে যেন বাধা সৃষ্টি করতে না পারে। তিনি বলেন ইনসাফ উপর প্রতিষ্ঠিত হয় এতেই তাকওয়া নিহিত। আপনারা জানেন যে ব্যক্তি অনর্থক কষ্ট দেয়, দুঃখ দেয়, রক্তপাত করে, রক্ত ঘটায়, আর অনর্থক পিছু ধাওয়া করে, শিশু এবং নারীদের হত্যা করে যেভাবে মক্কাবাসীরা করেছে, আরও তারপরও যুদ্ধ থেকে বিরত না হয়, এমন লোকদের সাথে ইনসাফের সাথে আচার ব্যবহার করা, লেনদেন করা কত কঠিন হয়ে থাকে। কিন্তু কোরআন এমন শত্রুদের অধিকারকেও পদদলিত করেনি, এমন জীবনের এমন শত্রুদের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং ইনসাফ এবং সততার নসিহত করেছে। তিনি বলেন আমি সত্য বলছি, শত্রুর সাথে সদয় এবং সহজ ব্যবহার করা, ভালো আচরণ করা সহজ। শত্রুর সাথে মানুষ কোন ক্ষেত্রে ভালো ব্যবহার করতেও পারে বাজ্যত, কিন্তু শত্রুর অধিকার বা প্রাপ্যের হেফাজত করা আর মামলা মকদ্দমায় আদল এবং ইনসাফকে জলাঞ্জলি না দেয়, এটা কঠিন কাজ, এটি শুধু সাহসীদের জন্য সম্ভব। অধিকাংশ মানুষ ভয়াবহ শত্রুকে ভালোবাসে এবং কপটাচার বশত সুমিষ্ট কথাও বলে, কিন্তু তাদের অধিকারকে কুক্ষিগত করে। এক ভাই অন্য ভাইকে ভালোবাসে আর ভালোবাসার অন্তরালে ধোকা দিয়ে তার অধিকারকে পদদলিত করে। যেমন যদি জমিদার হয় তাহলে ধূর্ততা বশত বন্দোবস্তের সময় তার নাম কাগজ থেকে বের করে দেয়, আর তার ভালোবাসা এভাবে সম্পদের জন্য উপেক্ষিত হয়। আল্লাহ তাআলা এই আয়াতে মহব্বত বা ভালোবাসার কথা বলেননি, বরং ভালোবাসার যে মানদণ্ড সেটির কথা উল্লেখ করেছে। এটি নয় যে ভালোবাসো, বরং বলছে ভালোবাসার মানদণ্ড প্রতিষ্ঠা করো। কেননা যে ব্যক্তি তার শত্রুর প্রতি সুবিচার করবে, সত্য এবং সুবিচারকে জলাঞ্জলি দেবে না, সেই ভালোবাসে সত্য এবং সুবিচারকে উপেক্ষা করবে না। যদি না করে তাহলে এটি সত্যিকার ভালোবাসা। ক্ষুদ্র পরিসরে এক বস্তুবাদী মানুষ নিজস্ব গণ্ডিতে আদল থেকে দূরে গিয়ে এমন কাজ করে, আর বৃহত্তর পরিসরে আমি যেভাবে বলেছি বিভিন্ন সরকার এসব কাজ করে, নিজেদের বিরোধী বিভিন্ন বিভিন্ন দেশের সাথে সম্পর্ক নষ্ট হলে তাদের উপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে, আর জনসাধারণের উপর এই কারণে চরম জুলুম করা হয়। বাচ্চারা ক্ষুধার্ত মারা যায়, কোনো জাতের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে সেই জাতের শিশুরা মারা যাবে, মানুষ বেকার হবে, হাসপাতালে চিকিৎসা সুযোগ কমে যাবে বা অনেক ব্যয়বহুল হবে, রোগীরা মারা যাওয়া আরম্ভ হবে। অথচ ইনসাফ এবং ন্যায় বিচারের দাবি হলো, যদি কোন সরকারকে জুলুম এবং অন্যায় থেকে বিরত রাখতে হয়, সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, যার কোরআন সমাধানও উপস্থাপন করেছে। যদি কোনো সরকার জুলুম এবং অন্যায় করে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বা প্রতিবেশীদের কষ্ট দেয়, তাদের উপর আক্রমণ যদি করে বা চুক্তি ভঙ্গ করে, চুক্তি লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে হবে তাও আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইন তায়েফাতানি মিনাল মুমিনিন ইক্তাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতালুল্লাতি তাবগি হাত্তা তাফিয়্য ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদল ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যদি মোমেনদের দুই জামাতের মাঝে পরস্পর লড়াই আরম্ভ হয়ে যায়, তাহলে তাদের মাঝে মীমাংসা করো। যদি তাদের একটি অন্যটির বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে যে সীমা লঙ্ঘন করবে তার বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তের দিকে ফিরে আসে। আর যদি ফিরে আসে, তাহলে তাদের উভয়ের মাঝে ন্যায়ের ভিত্তিতে মীমাংসা করো এবং সুবিচার করো। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীকে ভালোবাসেন, সুবিচারকারীদের ভালোবাসেন। এই হলো অন্যায়ের হাতকে বিরত রাখার রীতি। এটি নয় যে বড় বড় সরকার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করবে, এটি নয়। পরাশক্তিগুলোর জুলুম এবং অন্যায়ের কারণেই লীগ অফ নেশন ব্যর্থ হয়েছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। আর এসব কুকীর্তি এখন জাতিসংঘ করছে, বড় বড় সরকারের চাপের সামনে নতি স্বীকার করে জাতিসংঘের ব্যর্থতাও প্রকাশ পাচ্ছে। আর স্বয়ং জাতিসংঘের সাবেক কিছু কর্মকর্তা লেখা আরম্ভ করেছে যে অন্যায়ের কারণে, অবিচারের কারণে জাতিসংঘ নিজের লক্ষ্য অর্জনে ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। আর এর প্রমাণ হিসেবে আমরা দেখছি যে আজকের পৃথিবীর অবস্থাই এর প্রমাণ। রাশিয়ার সেনাবাহিনী সিরিয়ায় উপস্থিত রয়েছে, বিশ্বযুদ্ধের আশঙ্কা ক্রমশ বাড়ছে। বরং দুই দিন পূর্বে লন্ডনের এক প্রসিদ্ধ পত্রিকা টাইমস এটিও লিখেছে, খুব সম্ভব সম্পাদকীয় লিখেছে যে বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধ সামনে দাঁড়িয়ে আছে। নিঃসন্দেহে এই আয়াতে মোমেনদেরকে নসিহত করা হয়েছে যে অন্যায়কে কিভাবে বাধাগ্রস্ত করতে হবে, কিন্তু নীতিগতভাবে এই দিক নির্দেশনা, কোরআনের এই শিক্ষা পৃথিবীর সকল জাতির জন্য সঠিক পথের দিশা। মীমাংসা করার সময় নিজেদের স্বার্থ সামনে রাখবে না, বরং আসল বিষয়ের মীমাংসার দিকে যাও। হয়তো জাতিসংঘ দু একটি বিষয়, যখন থেকে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, দু একটি বিষয়ে হয়তো ইনসাফ তারা করেছে, ইনসাফের ভিত্তিতে সিদ্ধান্ত করেছে, কিন্তু মোটের উপর জাতিসংঘ পৃথিবীর বড় বড় শক্তির হাতের খেলনা হিসাবে কাজ করছে। অর্থাৎ যদি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইনসাফের এই নীতি কায়েম করতে হয়, নতুবা লেখকরা সঠিক এবং সত্য কথা লেখা আরম্ভ করেছে। আমি দীর্ঘকাল থেকে এদিকে মনোযোগ আকর্ষণ করে আসছি যে বিশ্বযুদ্ধ সামনে দাঁড়িয়ে আছে, আর এই কারণে পৃথিবী ধ্বংসের দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে। যদি পারমাণবিক যুদ্ধ হয়, যার সমূহ আশঙ্কা দেখা যাচ্ছে যে পারমাণবিক যুদ্ধ হবে, তাহলে আল্লাহই রক্ষা করুন পঙ্গু শিশুদের এক ভয়াবহ যন্ত্রণার মাঝে এক প্রজন্মকে আমরা সেরে যাব। আর ধর্ম, বিশেষ করে ইসলাম, এটি বলে সতর্ক করছে যে সাবধান, সাবধান, নতুবা এই ফিতনা, এই নৈরাজ্য তোমাদেরকে ধ্বংস করে দেবে। মানুষের সাথে কি ব্যবহার হওয়া উচিত আর পৃথিবীকে ইনসাফের বেশি কি দেয়া এবং কেমন ব্যবহার করা উচিত যেন পৃথিবীতে পূর্ণ ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে, এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, আমল বা কর্ম সম্পর্কে কোরআনের একটি কমপ্রিহেন্সিভ আয়াত এটি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈ যিল কুরবা, আল্লাহ তাআলা তোমাদেরকে সুবিচারের ইনসাফের নির্দেশ দিয়েছেন এবং বলেন যে ন্যায় পরায়ণতার উপর প্রতিষ্ঠিত হও, আরো বেশি যদি নেক হতে চাও তাহলে এহসান করো, অনুগ্রহ করো, এমন লোকদের সাথে ভালো ব্যবহার করো যারা তোমাদের সাথে কোনো পুণ্য করেনি। যদি আরো বেশি কামেল হতে চাও, সম্পূর্ণ হতে চাও, তাহলে ব্যক্তিগত সহানুভূতির বশবর্তী হয়ে, সহজাত আবেগ অনুভূতির বশবর্তী হয়ে, কোনো কৃতজ্ঞতার আশা না রেখে মানব জাতির সাথে ভালো ব্যবহার করো। এই আশা রেখো না যে কেউ আমাদের প্রতি কৃতজ্ঞ হবে, এমন এই চেতনা নিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করো। মা সহজাত আবেগের বশবর্তী হয়ে যেভাবে সন্তানের সাথে নেক ব্যবহার করেন তোমরা এমন করো। আল্লাহ তাআলা কোনো সীমা লঙ্ঘন থেকে তোমাদের বারণ করছেন বা খোটা দেয়া থেকে বিরত থাকার আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, বরং আল্লাহ তাআলা কোরআনে বলেন যে এমন সাহায্য এবং এহসান যার পর খোটা দেওয়া হয় তা থেকে সাহায্য না করাই শ্রেয়। সত্যিকার এই আয়াতের ব্যাখ্যায় আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ুতে মাউনা তাআম আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা ইন্নামা নুতাইমুকুম বন্দীদের খাবার খাইয়ে থাকে তখন সম্পূর্ণভাবে খোদার ভালোবাসার বশবর্তী হয়ে করে, কোন স্বার্থের বশবর্তী হয়ে নয়, এবং তাদেরকে আর তারা তাদেরকে সম্বোধন করে বলে যে আমাদের এই খেদমত এবং সেবা আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা এর কোনো প্রতিদান চাই না, আমরা এটিও চাই না যে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। মানুষ বলে, মানুষ হয়তো বলতে পারে যে যদি ইসলামের শিক্ষা এতই উন্নত হয়ে থাকে আর ইনসাফ এবং সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠার মানদণ্ড যদি ইসলামের এত উন্নত হয়ে থাকে তাহলে ইসলামের ইতিহাসে যুদ্ধ কেন লড়া হয়েছে, এত ফিতনা ফাসাদ কেন হচ্ছে, এই সম্পর্কে তো আমি পূর্বেই বলেছি যে আজকাল বর্তমান যুগের যে অবস্থা মুসলমান বিশ্বে ফিতনা এবং নৈরাজ্যের কারণ হলো ইসলামী শিক্ষা কেউ মেনে চলছে না, ইসলামী শিক্ষা অনুসৃত হচ্ছে না। হযরত মসীমদের ভাষায় বর্তমান প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, তিনি বলেন যে কেউ কেউ অর্থাৎ অমুসলিমদের সম্পর্কে তিনি বলছেন যে কিছু মানুষ যাদের সত্যের প্রতি শত্রুতা থাকে, এমন বিরোধী যারা ইসলাম বিরোধী বা যারা আপত্তি করতে চায় তাদের সম্পর্কে তিনি বলছেন যে কিছু কিছু মানুষ যাদের সত্যের প্রতি শত্রুতা থাকে তারা এমন শিক্ষার কথা শুনলে আর কিছু না পারলে অন্ততপক্ষে আপত্তি করে বসে যে ইসলামের শিক্ষা যদি সহানুভূতির শিক্ষা হতো তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত যুদ্ধ করেছেন। এই নির্বোধ এতটা জানে না যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি যেসব যুদ্ধ করেছেন তা 13 বছর ভয়াবহ দুঃখ এবং কষ্টের পর কষ্ট সহ্য করার পর করেছেন, তাও কেবল আত্মরক্ষামূলক করেছেন, ডিফেন্সিভ যুদ্ধ করেছেন। 13 বছর পর্যন্ত তাদের হাতে তিনি দুঃখ এবং কষ্ট পেয়েছেন, বিরোধীদের হাতে, শত্রুদের হাতে, তাদের প্রিয় বন্ধু তাঁর প্রিয় বন্ধু এবং সাথীদের ভয়াবহ দুঃখ এবং কষ্ট দেয়া অব্যাহত ছিল। জুলম এবং অনাচার অত্যাচারের এমন কোন দিক ছিল না যা বিরোধীরা অবলম্বন করেনি, এমনকি অনেক মুসলমান পুরুষ এবং নারী তাদের হাতে শাহাদত বরণ করেছেন, তাদের নিত্যদিনের ভয়াবহ জুলম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা খোদার নির্দেশে তাদেরকে শহর ছেড়ে চলে যেতে হয়েছে। মদিনা মুনাওয়ারায় যখন চলে যান শত্রুরা সেখানেও পিছু ধাওয়া করে, তাদের জুলম এবং দুষ্কৃতি যখন সীমা ছাড়িয়ে যায় আল্লাহ নির্যাতিত জাতিকে এই নির্যাতিত অবস্থায় মোকাবেলার নির্দেশ দেন, তাও দুষ্কৃতকারীকে দুষ্কৃতি থেকে বিরত রাখার জন্য এবং তাদের দুষ্কৃতি থেকে আল্লাহর সৃষ্টিকে রক্ষা করা ছিল উদ্দেশ্য। আর এক সত্য পূজারি এবং সত্য ধর্মের জন্য একটা পথ সুগম হয়। অতএব ইসলামে যুদ্ধের অনুমতি কোন জুলুম এবং অন্যায় করার জন্য দেয়া হয়নি। যদি মুসলমান নেতা বা কেউ যদি এই সুযোগকে কাজে লাগাতে চায় অন্যায়ের জন্য, তাহলে সেটি অন্যায় কাজই হবে। জুলুমের জন্য কোনো অনুমতি নেই, বরং অন্যায় এবং অবিচার বন্ধ করার উদ্দেশ্যে এই শিক্ষা দেয়া হয়েছে ইসলামে। আজও আমরা দেখি পৃথিবীতে জুলুম এবং অন্যায়ের অবসানের নামে যুদ্ধ হয়, আর এইসব যুদ্ধকে প্রশংসার দৃষ্টিতে দেখা হয়। বলা হয় ইরাকে অন্যায়ের অবসানের জন্য যুদ্ধ আরম্ভ করা হয়েছিল। এখন মানুষ বলে যে যুদ্ধ তো করা হয়েছে অন্যায়ের, এখন বলে যে যুদ্ধ করেছিলাম, ভুল সিদ্ধান্ত আমাদের হয়েছে, ইরাকে হস্তক্ষেপ করা ভুল হয়ে গেছে। বলা যায় লিবিয়ায় অন্যায়ের অবসানের জন্য যুদ্ধ করা হয়েছে, এখন বলছে যে এটিও আমাদের ভুল ছিল। এখন সিরিয়াতে যুদ্ধ করা হচ্ছে, এখন দেখি যে যুদ্ধের সমাপ্তিতে এদের উত্তর কি হবে। আমি এই কথা বলছি না যে সরকার কোনো ভালো বা বৈধ কাজ করছে বা বিরোধীরা ভালো কাজ করছে, এই কথা আমি এটি বলছি না, কিন্তু যে রীতি অবলম্বন করা হচ্ছে অন্যায়ের অবসানের, সেই রীতি সঠিক নয়। কিন্তু এটি প্রকাশ পেয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে যে যেই কাজ অন্যায়ের বা জুলমের অবসানের জন্য হাতে নেওয়া হয়েছিল তা অন্যায় থেকে বড় অন্যায় প্রমাণিত হয়েছে। অন্যায় করার, অন্যায়ের অবসানের জন্য বড় অন্যায় করেছে ইসলাম। যখনই যুদ্ধের অনুমতি দিয়েছে, সমগ্র মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্য দিয়েছে আল্লাহ। প্রথম যে অনুমতি দিয়েছেন যুদ্ধ করার, তা এভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধ, আত্মরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি দেয়া হচ্ছে, কেননা তাদের উপর জুলুম এবং অন্যায় করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করার পূর্ণ ক্ষমতা রাখেন। অতএব তেরো বছর জুলুম এবং সহিংসতার পরও শত্রু যখন বিরত হয়নি আর বাধ্য হয়ে রাসূলুল্লাহ দেশান্তরিত হন, সেখানে এরা সেখানে গিয়ে বড় এক সৈন্য রাজি নিয়ে মদিনায় হামলা চালায়। আল্লাহ তাআলা তখন বলেন যে অনেক হয়েছে, সীমা ছাড়িয়ে গেছে এরা, এখন তোমরা মুসলমানরা মুসলমানদেরকে যুদ্ধের উত্তর যুদ্ধের মাধ্যমে দেওয়ার তোমাদের অনুমতি দেওয়া হচ্ছে। যুদ্ধের অবসানের জন্য তরবারির উত্তর তরবারির মাধ্যমে দেওয়ার অনুমতি রয়েছে। এখন তোমরা সংখ্যায় স্বল্প আর শত্রু শক্তিশালী, কিন্তু আল্লাহ তাআলা, তোমরা যদিও সংখ্যায় স্বল্প কিন্তু আল্লাহ তাআলার বাহ্যিক সাজ সরঞ্জামের দৃষ্টিকোণ থেকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার তোমাদের শক্তি নেই, কিন্তু আল্লাহ তাআলা সকল শক্তির আধার, তিনি তোমাদের সাহায্য করবেন, আর আল্লাহ সাহায্য করেছেন। কিন্তু এই অনুমতি দেওয়ার পরও খোলা লাইসেন্স দেওয়া হয়নি, লাগামহীন ছেড়ে দেওয়া হয়নি, বরং আল্লাহ তাআলা বলেছেন যে যুদ্ধ ততদিন চলবে যতদিন এই শত্রুর পক্ষ থেকে এই অবস্থা বিরাজ করবে, অর্থাৎ তোমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে যুদ্ধ করা যতদিন হবে। আর এরপর যুদ্ধ করে নিজেদের, যুদ্ধ কেবল নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, বরং অন্যের অধিকারের জন্য, অমুসলিমদের অধিকারও তোমরা প্রতিষ্ঠা করবে যুদ্ধের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহিন্নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়াবিয়াউন ওয়াসালাওয়াতুন ওয়া মাসাজিদ ইয়ুযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা ওয়ালায়ানসুরান্নাল্লাহ যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই কারণে যে তারা বলতো আল্লাহ আমাদের প্রতিপালক। আল্লাহ যদি এ সকল মানুষের একদলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে সাধু সন্ন্যাসীদের মঠ ধ্বংস করে দেয়া হতো, গির্জাও, ইহুদিদের উপাসনালয়ও আর মসজিদসমূহ, যাতে আল্লাহর নাম অজস্র ধারায় স্মরণ করা হয়। অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যারা তার ধর্মের সাহায্য করে। নিশ্চয় আল্লাহ অতিশয় শক্তিমান এবং মহাপরাক্রমশালী। অতএব অধিকার প্রতিষ্ঠার জন্য, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে, আর তাও শত্রুর আক্রমণের সময়, আক্রমণের উত্তর স্বরূপ অনুমতি দেয়া হয়েছে। খ্রিস্টানদের গির্জার হেফাজতের কথা এই আয়াতে বলা হয়েছে, ইহুদিদের ইবাদতগার সুরক্ষার কথা বলা হয়েছে, সন্ন্যাসীদের মঠের হেফাজত আর মসজিদের হেফাজতের কথা এখানে বলা হয়েছে। এটি বলা হয়নি যে মুসলমান কেবল নিজেদের মসজিদের সুরক্ষার জন্য যুদ্ধ করবে, সব ইবাদত স্থল যে কোনো ধর্মের ইবাদতগাহ হোক না কেন মুসলমানরা তার হেফাজত করবে, সুরক্ষা করবে। এটি নয় যে সহস্র সহস্র মাইল দূরে বসে কোন দেশের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করবে। তো এই হলো ইসলামী শিক্ষার সৌন্দর্য, এর ব্যাখ্যা এক জায়গায় হযরত মুসলিম এইভাবে করেছেন যে যেহেতু মুসলমান ইসলামের প্রথম যুগে সংখ্যায় স্বল্প ছিল, তাই বিরোধীরা সেই অহংকারের কারণে যা প্রকৃতিগত বশত এমন দল এবং গোষ্ঠীর মাথায় বদ্ধমূল থাকে যারা সম্পদ, সংখ্যা, সম্মান, মর্যাদার ক্ষেত্রে নিজেদেরকে অন্য ফেরকার চেয়ে মহান এবং বড় মনে করে, তখন তারা তখনকার মুসলমান সাহাবীদের সাথে প্রতি ভয়াবহ শত্রুতা প্রকাশ করে, মানুষ আক্রমণ করে, মনে করে যে আমরা সম্পদশালী জাতি, আমরা শক্তিশালী জাতি, আমাদের কাছে প্রভূত ধন সম্পদ রয়েছে, আমরা অনেক উন্নত প্রগতিশীল, আমাদের অনেক প্রযুক্তি আর কারখানা রয়েছে পৃথিবীতে, ব্যবসা আমাদের সবচেয়ে মজবুত, আমাদের অনেক বড় বড় ব্যাংক রয়েছে যারা পৃথিবীর পয়সাকে নিয়ন্ত্রণে রেখেছে, আমাদের সংখ্যা অনেক বেশি, সম্মান আমাদের অনেক বেশি, বলা হচ্ছে এরা এমন মানুষ যারা নিজেদের বড় মনে করত। তারা সে সময়কার মুসলমান সাহাবীদেরকে, তখনও এমন তখনও কাফের ছিল রসুল্লাহর যুগে, ইসলামের প্রথম যুগে, তারা সাহাবীদের সাথে ভয়াবহ শত্রুতা প্রকাশ করে, চাইতো না যে এই স্বর্গীয় বৃক্ষ পৃথিবীতে বিস্তার লাভ করুক, বরং সে সমস্ত পূর্ণবানদের সাধু আত্মাদের ধ্বংস করার জন্য সর্বশক্তি নিয়োজিত করছিল, আর কষ্ট দেওয়ার কোন সুযোগ হাত ছাড়া করেনি, সকল চেষ্টা করেছে মুসলমানদের ক্ষতিগ্রস্ত করার। তাদের আশঙ্কা এটি ছিল যে কোথাও এই ধর্ম দৃঢ়তা না লাভ করে আর এর উন্নতি আমাদের ধর্ম এবং জাতির ধ্বংসের কারণ না হয়ে যায়, এই আশঙ্কার বশবর্তী হয়ে যায় তাদের হৃদয়ে, একটা ভীতি হিসেবে বসে যায়, চরম স্বৈরাচারী এবং নিষ্পেষণমূলক তারা কাজ করে আর অত্যন্ত নিষ্ঠুর ভাবে অধিকাংশ মুসলমানকে ধ্বংস করেছে। আর দীর্ঘদিন, যা দীর্ঘ 13 বছর কাল ছিল, তারা এই কাজ করতে থাকে অত্যন্ত নির্দয় ভাবে, খোদার বিশ্বস্ত বান্দা এবং মানব জাতির গর্ব এই সমস্ত দুষ্কৃতকারীদের তরবারিতে টুকরো টুকরো হন, আর এতিম শিশু, দুর্বল মহিলাদেরকে, শিশুদের অলিগলিতে জবাই করা হয়। তখন খোদা তালার পক্ষ থেকে স্পষ্টভাবে এই নির্দেশ ছিল যে অনিষ্টের বা এই দুষ্কৃতির আর এই ফাসাদ আর নৈরাজ্যের সামনে দাঁড়াবে না, মোকাবেলা করবে না। সেই মনোনীত অপূর্ণাত্মারা আল্লাহর নির্দেশ অনুসারেই জীবন কাটিয়েছেন, তাদের রক্তে অলিগলি রঞ্জিত হয়েছে, কিন্তু তারা উফ পর্যন্ত করেননি, তারা কোরবানির পশুর মতো জবাই হয়েছেন কিন্তু তারা উফ পর্যন্ত করেননি, আল্লাহর পবিত্র এবং পাক নবী যার উপর অজস্র ধারায় সালাম বর্ষিত হোক, বারবার পাথর বর্ষণ করে রক্তে রঞ্জিত করা হয়েছে তার পবিত্র দেহকে, কিন্তু সত্য এবং অবিচলতার এই পাহাড় সমস্ত দুঃখ এবং কষ্ট স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকভাবে সহ্য করেছেন। আর এই বিনয়াবনত আচরণের কারণে বিরুদ্ধবাদীদের অহংকার এবং অধ্যত্ব আরো ভয়াবহ রূপ নিতে থাকে। তারা এই দুর্বল জামাতকে নিজেদের শিকার জ্ঞান করেছে। তখন আল্লাহ তাআলা, যিনি চাইতেন না যে পৃথিবীতে জুলম এবং নিষ্ঠুরতা সীমা ছাড়িয়ে যাবে, তিনি তার এই দুর্বল নির্যাতিত বান্দাদের স্মরণ করেছেন, তার ক্রোধ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে জ্বলে উঠে এবং তার পবিত্র কালাম এবং বাণীর মাধ্যমে দুর্বলদের সংবাদ দিয়েছেন যে যা কিছু তোমাদের সাথে হচ্ছে তা আমার চোখের সামনে রয়েছে, আজ থেকে আমি তোমাদেরকে মোকাবেলার অনুমতি দিচ্ছি, আর আমি সর্বশক্তিমান খোদা, আমি অত্যাচারীদের শাস্তি এড়িয়ে যাওয়ার অনুমতি দেব না। এর নাম কোরআনে জেহাদ রাখা হয়েছে। এই সংক্রান্ত আসল বাক্য যা কোরআনে এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে তা হল উযনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক। অর্থাৎ আল্লাহ তাআলা সেই সকল নির্যাতিতদের, অর্থাৎ আল্লাহ তাআলা সেই সকল নির্যাতিত জাতি যাদেরকে হত্যা করা হয়, অন্যায়ভাবে যাদেরকে বহিষ্কার করা হয়েছে স্বদেশ থেকে, তাদের ফরিয়াদ গ্রহণ করেছেন এবং তাদেরকে মোকাবেলা করার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা নির্যাতিতদের সাহায্য করার শক্তি রাখেন, কিন্তু এই নির্দেশ ছিল সীমিত যুগ এবং সীমিত কালের জন্য, সীমিত সময় এবং সীমিত স্থানের জন্য। এটি স্থায়ী নির্দেশ নয়, বরং সেই যুগ সংক্রান্ত ছিল যখন ইসলাম গ্রহণকারীরা ছাগ বা মেষের মতো যাদেরকে জবাই করা হতো। অতএব আজকে মুসলমানরা জেহাদের নামে যে হামলা করছে, যে আত্মঘাতী হামলা করছে, এগুলো সব অন্যায় কাজ, এর আদৌ ইসলাম অনুমতি দেয় না। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে, অর্থাৎ আল্লাহর যদি এই অভ্যাস না হতো, কথা কতককে কতক দ্বারা যদি প্রতিহত না করতেন, তাহলে অন্যায় করে নিভৃত কোণে যারা ইবাদত করতো তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। খ্রিস্টানদের ইবাদত গা, ইহুদিদের ইবাদত গা, মুসলমানদের মসজিদ ধ্বংস করে দেওয়া হতো যেখানে অজস্র ধারায় খোদা তালাকে স্মরণ করা হয়। অর্থাৎ জুলম অন্যায় যদি এই পর্যায়ে না পৌঁছত বা এই ধরনের জুলুম বা অন্যায়কে যদি বাধা দেয়া না হতো, তাহলে অন্যায় বশত জুলুম তাহলে এমন পর্যায়ে পৌঁছে যেত যে ইহুদিদের মসজিদ ভেঙে দেয়া, ইহুদিদের ইবাদত গা, খ্রিস্টানদের গির্জা, মুসলমানদের মসজিদ ভেঙে দেয়া হতো, যেখানে এইসব ইবাদত গা এবং মুসলমানদের মসজিদ যেখানে খোদা তালাকে অধিক পরিমাণে স্মরণ করা হয় তা ভেঙে দেওয়া হতো যদি আল্লাহ তাআলা অনুমতি দেন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে এসব ইবাদত খানার আমি রক্ষাকর্তা। ইসলামের দায়িত্ব হলো, দৃষ্টান্তস্বরূপ, যদি কোন খ্রিস্টান দেশ যদি মুসলমানরা জয় করে, তাদের ইবাদত গাহকে ক্ষতিগ্রস্ত করবে না, তাদের গির্জা যেন ভূপাতিত করা না হয়, ধ্বংস করা না হয়। এই নির্দেশে হাদিসে আমরা দেখতে পাই, কারণ হাদিস থেকে জানা যায় যে কোন মুসলমান সেনাপতি কোন জাতির মোকাবেলার জন্য যখনই দায়িত্ব প্রাপ্ত হতো, তাকে নির্দেশ দেওয়া হতো যে খ্রিস্টান ইহুদিদের ইবাদত গা আর সাধু সন্ন্যাসীদের নিভৃত ইবাদত গা যেন হস্তক্ষেপ না করে। বোঝা যায় ইসলাম কতটা বিদ্বেষ মুক্ত ধর্ম। ইহুদিদের গির্জা, খ্রিস্টানদের গির্জা, ইহুদের ইবাদত গায়ের সেইভাবে ইসলাম হেফাজতকারী, হেফাজতের নিশ্চয়তা যেভাবে মুসলমানদের মসজিদের। হ্যাঁ, সেই খোদা যিনি ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি চাননি যে ইসলাম শত্রুর আক্রমণের মাধ্যমে মিটে যাক, বরং তিনি আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দিয়েছেন এবং আত্মরক্ষামূলকভাবে শত্রুর মোকাবেলার অনুমতি দিয়েছে, আত্মরক্ষামূলকভাবে অস্ত্র হাতে নেওয়ার অনুমতি দিয়েছে। তো এই হলো ইসলামী যুদ্ধের সংক্রান্ত অনুমতির সৌন্দর্য। কিন্তু এই অনুমতির ক্ষেত্রেও যে নীতি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেগুলো এক ধরনের অসাধারণ এক সোনালি নীতি, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত রাখা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে কাতালহুম হাত্তা আলা তাকুনা ফিতনাতুন তাদের সাথে যুদ্ধ অব্যাহত রাখো যতক্ষণ ফিতনা মিটে না যায়, নৈরাজ্য না দূরীভূত হয়, আর ধর্ম মানুষ খোদার খাতিরে অবলম্বন করে। অতএব যদি তারা বিরত হয় তাহলে সীমা লঙ্ঘনকারী অত্যাচারী ছাড়া কারো উপর জুলম করবে না, অর্থাৎ জুলম থেকে যদি বিরত হয় তোমরা আর অস্ত্র হাতে নেবে না। ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে যে মানুষ স্বাধীনভাবে যেন ধর্ম অবলম্বন করতে পারে। ধর্ম গ্রহণ এবং অবলম্বনের পথে যদি কেউ বাধা সৃষ্টি করতে চায় তাহলে সেখানে সেই জালেমকে বিরত রাখা আবশ্যক। জালেম ছাড়া অর্থাৎ এতটা তার মোকাবেলা করো যখন যেন তাদের তারা বিদ্রোহ ছেড়ে দেয় আর ধর্ম সম্পর্কে বাড়াবাড়ি দূর হয়, আবার ধর্ম সম্পূর্ণভাবে আল্লাহর হয়ে যায়। তিনি বলেন যে আরবের মুশরিকদেরকে হত্যা করো যতক্ষণ বিদ্রোহ না মিটে যায় আর ধর্ম অর্থাৎ শাসন যেন আল্লাহর প্রতিষ্ঠিত হয়। এখানে এখানে জোর জবরদস্তির শিক্ষা কোথায় দেখলেন আপনারা? এখানে শুধু এতটা বলা হয়েছে ততক্ষণ যুদ্ধ করো যতক্ষণ এদের শক্তি হারিয়ে না যায় আর নৈরাজ্য মিটে না যায়। যারা গোপনে ইসলাম গ্রহণ করেছে তারা যেন প্রকাশ্যে ইসলামী শিক্ষামালা মেনে চলতে পারে। অনেকেই ভয়ের কারণে ইসলাম প্রকাশ করতে পারত না এইসব জালেম অত্যাচারীদের ভয়ে, তাই এদের জুলুম এবং অত্যাচারকে মিটিয়ে দাও যেন ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত। যদি কেউ মুসলমান হতে চায় হোক, যদি জোর জবরদস্তি ঈমান আনতে আল্লাহ আনার শিক্ষা দিতেন আল্লাহ তাআলা, তাহলে জিজিয়া মীমাংসা এবং সন্ধি আর চুক্তি কর ইত্যাদির যে শিক্ষা রয়েছে এই শিক্ষা কেন দেয়া হতো? কারণ কি যে ইহুদি এবং খ্রিস্টানদের অনুমতি দেয়া হয়েছে যে তারা কর দিয়ে শান্তি সন্ধি করতে পারে, আর মুসলমানদের ছায়ার অধীনে শান্তিপূর্ণ জীবনযাপনের অনুমতি কেন দিলেন আল্লাহ তাআলা? তাহলে কর দিয়ে আল্লাহ তাআলা বলছে ফাইন আকাবতুম আকিবু মুসলিমা ও কেবতুম ওয়াইন আকাবতুম ফা আকিবু মুসলিমা ও কেবতুম বি ওয়ালাইন সাবারতুম লাহু খায়রুল লিসাবিরিন। যদি তোমরা শাস্তি দাও কেবল ততটা দেবে যতটা তোমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, সীমা লঙ্ঘন করা হয়েছে। যদি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণকারীদের জন্য এটি উত্তম। সীমা লঙ্ঘনের ক্ষেত্রে ধৈর্য এবং আলোচনার মাধ্যমে বিষয়ে মীমাংসার কথা বলা হয়েছে, কিন্তু শত্রু যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে এই নীতিকে সামনে রাখো, শাস্তি সংশোধনের উদ্দেশ্যে দাও, জুলুমের উদ্দেশ্যে শাস্তি দেবে না। কঠোরতার উত্তর কঠোরতার সাথে দাও সংশোধনের উদ্দেশ্যে, কিন্তু বিষয়ের যখন সমাধান হয়ে যায় সুরাহা হয়ে যায় তখন অধীনস্থ করে স্যাংশন বা বিধিনিষেধ আরোপ করে তাদের কোনো জাতির উপর জুলুম করবে না, কেননা এর ফলে আবার অশান্তির জন্ম হবে, অস্বস্তি এবং উত্তেজনার জন্ম হবে এবং এর ফলে পুনরায় নৈরাজ্য দেখা দেবে। আল্লাহ তাআলা বলছেন যে কাতালু ফি সাবিলিল্লাহিল লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আর আল্লাহর কি রাহে তুমি কতাল করো যো তুমসে কতাল করতে হ্যায়, আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, আর সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। একজন মুমিনের কাছে খোদার ভালোবাসার চেয়ে বেশি প্রিয় আর কিছু নেই। আমরা যখন আল্লাহু আকবার বলি এই ভালোবাসারই বহির প্রকাশ আমরা করি যা আল্লাহর সাথে আমাদের রয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে যদি আমার ভালোবাসা চাও আমাকে চাও তাহলে সীমা অতিক্রম করবে না, কেননা সীমা লঙ্ঘনের ফলে জুলুমের মাত্রা এবং সংখ্যার পরিমাণ বেড়ে যায়। এক জুলুমের পর দ্বিতীয় জুলুম, তখন দ্বিতীয় ব্যক্তি অস্ত্র হাতে নিয়ে জুলুম করা পৃথিবীর শান্তি বিঘ্নিত হয়। হযরত মসীহ ইসলাম এই আয়াতের বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যারা প্রথমে যুদ্ধ আরম্ভ করে আর তোমাদের উপর বারবার হামলা করে, কিন্তু তাদের উপর জুলুম করো না। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। তিনি বলেন যে এই আয়াতের সার কথা হলো যারা তোমাদেরকে তোমাদের সাথে যুদ্ধের জন্য আসে তাদের অনিষ্ট প্রতিহত করার জন্য কিছু ব্যবস্থা নাও, কিন্তু সীমা লঙ্ঘন করো না। কিন্তু আল্লাহ আবার বলেন, কোরআনে আল্লাহ তাআলা বলেন যেভাবে এবং যে সমস্ত অস্ত্র অস্ত্রের মাধ্যমে কাফের তোমাদের উপর হামলা করে সেইভাবে এবং সেই সকল অস্ত্র ধরনের অস্ত্র অস্ত্রের মাধ্যমে তাদের উপর হামলা করো। ইসলামের উপর তাদের হামলা এবং আক্রমণ আজকাল তরবারির মাধ্যমে নয়, কলমের মাধ্যমে হচ্ছে। আজকে এরা জেহাদের কথা বলে, আজকে তরবারির মাধ্যমে ইসলামের উপর হামলা হচ্ছে না, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বরং অন্য মাধ্যম অবলম্বন করা হচ্ছে, বই পুস্তকের মাধ্যমে করা হচ্ছে, প্রচার মাধ্যম ব্যবহার করা হচ্ছে। তাই এদের উত্তর কলমের মাধ্যমে দেওয়া হচ্ছে বা যে রীতি অবলম্বন করা হচ্ছে সেইভাবে করা হচ্ছে। যদি তরবারির মাধ্যমে করা হয় তাহলে এটি সীমা লঙ্ঘন হবে, এটি অবৈধ হবে। এর বিরুদ্ধে আল্লাহ তাআলার স্পষ্ট নিষেধাজ্ঞা কোরআনে রয়েছে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদীন। অতএব এই হলো ইসলামী শিক্ষার সৌন্দর্য এবং আকর্ষণীয় দিক।
چند باتیں جو بیان میں نے کی ہیں بہت ساری باتوں میں سے یہ ہے اسلام کی عدل اور انصاف
আমি এই যে কয়েকটা কথা বলেছি বহু কথার মাঝে, এই হলো ইসলামের ন্যায় বিচার সুবিচার আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার, শান্তি কে দীর্ঘস্থায়ী করার, যুদ্ধের অনুমতি এবং মানুষকে বাধা দেওয়ার উদ্দেশ্য, যুদ্ধের নীতিমালা সংক্রান্ত কিছু বিশদ আলোচনা। কোরআন আমাদেরকে এগুলো বলেছে, যেভাবে আমি পূর্বে উল্লেখ করেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতিটি আমলে কর্মে অ্যাকশনে প্রমাণিত হয়। প্রতিটি সৈন্যবাহিনী যা শত্রুকে প্রতিহত করার জন্য জানি পাঠান, শত্রু যখন দুষ্কৃতের আশ্রয় নিত তখন সৈন্য পাঠাতে গিয়ে এই নির্দেশেই দিতেন তিনি যে যারা সন্ন্যাসী তাদের, নারীদের, শিশুদের, পাদ্রীদের, পুরোহিতদের, বাপত সেই ব্যক্তিকে কিছু বলা যাবে না যারা সরাসরি যুদ্ধে লিপ্ত নয়, কোনো বৃক্ষ কাটা যাবে না, বন্দীদের সাথে কোমল ব্যবহার করতে হবে, সদয় হতে হবে যুদ্ধবন্দীদের সাথে। খোলাফায়ে রাশেদিনের জীবনে আমরা এই প্রমাণে দেখি, কিন্তু আজকাল যখন মহামারী হয় বিনা ব্যতিক্রমে হাসপাতালে রোগীদেরকেও হত্যা করা হচ্ছে, বিভিন্ন বিল্ডিং এর নিচে শিশুরা চাপা পড়ছে, কোথাও একভাবে অন্যায় হচ্ছে, কোথাও ভিন্নভাবে ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন ঘরের ধ্বংসস্তূপ থেকে যখন শিশুদের দুই তিন মাসের শিশু পাওয়া যায়, চরম পর্যায়ের জুলুম এবং অন্যায় করা হচ্ছে, কিন্তু ইসলাম এটি থেকে বারণ করে। অতএব এই হলো সুন্দর ইসলামী শিক্ষা যা আজকের পৃথিবীকে বলার প্রয়োজন রয়েছে। আমি যেভাবে বলেছি, এখানে এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে যে কানাডিয়ান জাতি কিভাবে বুঝবে যে ইসলাম কট্টরপন্থী বা উগ্রপন্থী ধর্ম নয়, আর আমরা কিভাবে বুঝবো যে পৃথিবীর বর্তমান পরিস্থিতির অবস্থার সমাধান ইসলামে নিহিত। তো এর উত্তর দেয়া এখানকার প্রত্যেক আহমদীর দায়িত্ব, পৃথিবীবাসীদের অবহিত করে যে ইসলাম প্রেম, প্রীতি, ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বোধের শিক্ষা দিয়ে থাকে। যদি ইসলামের নামে কোনো অন্যায় হয় তাহলে এটি ইসলামী শিক্ষার বিরুদ্ধে যাওয়ার কারণে হচ্ছে। আজকে পৃথিবীর মুক্তির যদি কোনো সনদ থেকে থাকে তাহলে ইসলামের কাছে আছে, ইসলাম ভীতিরও কোনো যৌক্তিকতা নেই। আর এই ধারণাকে হৃদয়ে স্থান দেওয়ার কোনো প্রয়োজন নেই যে ধর্ম ফেতনা এবং নৈরাজ্যের কারণ বা পৃথিবীর শান্তি ধর্মের কারণে নষ্ট হচ্ছে এমন ধারণা করা কোনো যৌক্তিকতা নেই। কোন ধর্ম নৈরাজ্যের বা অশান্তির শিক্ষা দেয় না। আজকে পৃথিবী যদি শান্তি চায়, যদি অস্তিত্বের নিশ্চয়তা চায়, সন্তান সন্ততিকে পঙ্গুত্বের থাবা থেকে রক্ষা করতে চায়, বাঁচাতে চায়, তাহলে ইসলাম এবং আহমদীয়তি হলো এর সমাধান। আর যুগ ইমামের সাথে সুসম্পর্ক বা সম্পর্ক বন্ধন রচনা করার মাঝে পৃথিবীর অস্তিত্বের নিশ্চয়তা নিহিত। তাদেরকে জানাতে হবে যে আল্লাহর প্রাপ্য প্রদান করো, এতেই তোমাদের জীবন অস্তিত্বের নিশ্চয়তা নিহিত। এর জন্য কঠিন কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে, প্রত্যেক আহমদের অনেক চেষ্টার প্রয়োজন আর দোয়ার দরকার। কিন্তু প্রচেষ্টাও তখনই ফলবাহী হয়ে থাকে, দোয়াও তখনই গৃহীত হয় যদি এর যদি কর্ম বা আমল এর অধীনস্থ হয়, এর সমর্থনে থাকে। আমার প্রত্যেক আহমদের ঘরে যদি উন্নত মান প্রতিষ্ঠার প্রয়োজন থাকে আর কর্মস্থলে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে, নিজেদের পাড়ায় এবং শহরে সুবিচার এবং ইনসাফের উন্নত মান প্রদর্শনের প্রয়োজন রয়েছে, যেন পৃথিবী দেখে, পৃথিবীর মানুষ দেখে যে এরাই পৃথিবীর প্রকৃত মুখ দাতা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি এর প্রকৃত এবং সত্যিকার অনুসারী। আল্লাহ তাআলা সবাইকে এই তৌফিক দিন আর পৃথিবীর মানুষ যেন জানতে পারে যে এরাই আমাদের প্রকৃত কল্যাণকামী, এরাই আমাদের প্রকৃত মঙ্গল চায় এবং পৃথিবীর সুনিশ্চিত ভবিষ্যৎ এখন এদের সাথেই সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট। পৃথিবীর সুনিশ্চিত ভবিষ্যৎ এখন এদের হাতে,
آمین. یہ حاضری بھی سن لیں اپنی، پہلے ذرا نعرہ ایک منٹ ذرا بند کر دیں جوش میں، حاضری سن لیں. امیر صاحب نے جو حاضری کی دی ہے فگر وہ اس وقت 25,960
ہے. পরিসংখ্যান তুলে ধরেছেন 25,960 জন আহমদী উপস্থিত ছিলেন, 13,251 জন পুরুষ, 12,709 জন মহিলা, 32 দেশের প্রতিনিধিত্ব হচ্ছে এখানে, আর ক্যানাডার বাইরে থেকে 4,319 জন অতিথি এসেছেন। আল্লাহ তাআলা সকল অর্থে জলসাকে বরকতময় করুন। আপনারা এখানে যা দেখেছেন শিখেছেন তা আল্লাহ তাআলা আপনাদের অন্তরাত্মায় স্থায়ী করুন, আমল করার তৌফিক দেন, নিরাপদে আপনাদেরকে নিজেদের গৃহে নিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।